রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীপিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আসুন শুরুতেই আমরা জাকির ভাইয়ের কাছে যাব, আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল গ্রহণ করব। জি জাকির ভাই,
আজকের বিষয় আল্লাহর ওলির পরিচয়। সর্বপ্রথমে যদি আল্লাহর ওলি কাকে বলে বা কে আল্লাহর ওলি, এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তবে এখানে দেখা যায় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা বারংবার তার বন্ধুদের আলোচনা করতে গিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন।
জি,
এখানে আল্লাহর ওলিদের পরিচয় তুলে ধরেছেন, আর এ বিষয়েও আমাদেরকে বারবার এরশাদ করেছেন কি তোমরা আমার বন্ধুদের সঙ্গ অবলম্বন করো।
জি,
তোমরা আমার বন্ধুদের সাথে থাকো, তাদের সহচর্যে থাকো। সালেহিনদের কথা বলা হয়েছে, নেককারদের কথা বলা হয়েছে, সেজদাকারীদের কথা বলা হয়েছে। আর আল্লাহর ওলি তারাই যারা আল্লাহ তাবারক ও তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলাকে যারা রাজি খুশি করিয়েছেন, রাজি খুশি করতে পেরেছেন দুনিয়াতে থেকে, ওই সকল ব্যক্তিদেরকেই আমরা আল্লাহর ওলি বলি। আর সর্বপ্রথম যে হাদিসে পাক আমি বলতে চাই সেটা হলো গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কারিমা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে,
তিনটি গুণ
নিঃসন্দেহে আল্লাহ তাআলার নেক বান্দা তিনি রয়েছেন। সে তিনটি গুণ কি তাও আমরা জানি, আর নিজেকেও একটু চেক করি ওই গুণের মধ্যে, আমার মধ্যে ওই সকল গুণের মধ্যে কিছু গুণ আছে কিনা। নাম্বার এক, কম কথা বলা। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির মধ্যে এই অভ্যাসটা পাওয়া যায়, সে কম কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না, প্রয়োজনীয় কথাগুলো গুছিয়ে বলে, অল্প শব্দের মধ্যে কথাগুলো বলে, কম কথা বলার অভ্যস্ত ব্যক্তি। দ্বিতীয়ত, খাবার কম খায়, কম খাবার খাওয়া। তৃতীয়ত, কম ঘুমানো। এই তিনটি অভ্যাস যে সকল ব্যক্তিদের মধ্যে পাওয়া যাবে, সাথে সাথে তারা শরীয়তের হুকুমগুলো মেনে চলে, আল্লাহ তাবারক ও তাআলা যে হুকুম আমাদেরকে দিয়েছেন, এগুলো যেগুলো বাধা আছে, নিষেধ আছে, সেগুলো থেকে বেঁচে থাকেন, যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করেন, আর এর পাশাপাশি এই তিনটি গুণ পাওয়া যায়, কম কথা বলা, কম খানা, কম ঘুমানো। তো তোমরা তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের সাথে থাকো, যদি থাকো তবে তোমরাও নিজেরা সালেহীন হতে পারবে, নেককার হতে পারবে, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজ তোমরা করতে পারবে তাদের সহবতে থাকার কারণে।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি হাদিস পাক, যার খুলাসা যে কিয়ামতের দিন কুরআন আসবে এবং আল্লাহ তাআলার বারগায় আরজ করবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতে ঘুম থেকে বিরত রেখে আমি আমার তেলাওয়াত করাইতাম, তো সে আমার তেলাওয়াতে মুগ্ধ থাকতো, অতঃপর কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, কোরআন চলে যাবে, অতঃপর রোজা আসবে, তখন সে বলবে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এই ব্যক্তিকে আমি দিনে আহার থেকে বিরত রাখতাম, হে আল্লাহ, এই ব্যক্তির হকের পক্ষে আমার সুপারিশ কি কবুল করা হোক, অতঃপর আল্লাহ তাআলা উভয়ের দোয়া কি কবুল করবে, এবং আল্লাহ তাআলার দয়ায় কোরআন এবং রমজানের সুপারিশে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আসলে অনেক বড় নিয়ামত, আসলে সবকিছু আমল করার পূর্বে যদি আমাদের যে ফজিলত গুলা এগুলো করার পরে, কেননা কোরআন এটা এমন একটি বস্তু, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা শুধু মাহে রমজানে না, আমরা অনেক সময় মাহে রমজানে আলহামদুলিল্লাহ করতে হবে, স্পেশাল করার দরকার, কিন্তু এটা যেন আমাদের মাঝে সদা সর্বদা এটা আমাদের মাঝে রানিং থাকে।
রমজান যখন আসে, রমজানের মধ্যে যখন কোনো ব্যক্তি কোরআন পড়ার এক অভ্যাস করে না, বাকি মাসগুলো কিন্তু এই অভ্যাসটা ধরে রাখতে
পারলে আলহামদুলিল্লাহ এমনি কি হয়ে যায়। আর আরেকটি বিষয় হলো, আমরা যদি একটু খেয়াল করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসে ভাগ হলো ওই আমল উত্তম যেটা প্রতিদিন করা হোক, এটা আপনার পরিমাণে কম হোক, যদি ওইটা প্রতি হ্যাঁ আলহামদুলিল্লাহ কন্টিনিউ হয়, তো ওই আমলের মাঝে বরকত আসে।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং কি ছিল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ কেমন ছিল যদি আমাদেরকে বর্ণনা করতেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুখ ভাই আপনাকে ধন্যবাদ। আসলে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা ছিলেন, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্য দ্বারা সৃষ্টি করেছেন। সুন্দর কাপড় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করার কারণে বরঞ্চ সৌন্দর্য কাপড়ের সৌন্দর্যটা আরো বেড়ে যেত।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা ব্যক্তিত্ব ছিলেন।
অবশ্যই অবশ্যই।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে সমস্ত সৌন্দর্য করবার
বৈশাখ।
বিভিন্ন ওলামায়ে কেরামগণ বলেছেন আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছেন এগুলো যদি প্রকাশ করা হতো
আল্লাহ,
তাহলে অনেকের দ্বারা হয়তো সেটা সহ্য করা কঠিন হয়ে যেত।
আল্লাহু আকবার।
হযরত ইউসুফ আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের সৌন্দর্যের কথা আমরা শুনেছি কোরআনুল করিমের মধ্যে, ওনার সৌন্দর্য জি কোরআনুল করিমের মধ্যে এটার বর্ণনা রয়েছে। তবে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন যে সৌন্দর্যের কারণে অনেক সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানগণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি অবয়ব মুবারক দেখে ইসলামের ছায়াতলে চলে এসেছে।
সুবহানাল্লাহ।
তো আজকে আমাদের বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে, পছন্দনীয় রং, প্রিয় রং কি ছিল,
প্রিয় রং কি ছিল,
সেক্ষেত্রে আমাদেরও প্রচেষ্টা হচ্ছে শারুক ভাই এই অনুষ্ঠানের মাধ্যমে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আজকের এই পর্বের মাধ্যমে আমাদেরও এটা নিয়ত হচ্ছে যে আমরা যেন ওই বিষয়ে কিছু আলোচনা করি। মাদরি চ্যানেলের দর্শক শ্রোতাকে আমি আপনার মাধ্যমে বলবো যে সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আব্দুল মুস্তাফা আযমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদা, কালো, সবুজ, জাফরানি রঙের কাপড়কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ এটাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ব্যবহার করতেন
রং।
জি, একটা সাদা, একটা কালো, একটা সবুজ আর একটা হচ্ছে জাফরানি কালার। কিন্তু উনি বলছেন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় রং ছিল সাদা।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
আজকে যে বিষয় আমাদের আত্মীয় স্বজনদের প্রতি দয়া, আমাদের সমাজের মধ্যে ফার্স্ট যদি আমরা একটা বিষয় খেয়াল করি, সুখে এবং দুঃখে
জি
প্রথম যাদেরকে পাওয়া যায় তারা কিন্তু
আত্মীয় স্বজন।
আত্মীয় স্বজন দেখুন আপনি সুখের ক্ষেত্রগুলোতেও আত্মীয়রা এসে কিন্তু তাকে ফার্স্ট তাকে স্বাগতম দেয়, তাকে মারহাবা জানায়, যেমন তাদের বিয়ে শাদিতে বলেন, যে সকল আনন্দের যে মুহূর্তগুলোতে অনুরূপভাবে যখন কোনো পরিবারের মধ্যে যদি কেউ শোকাহত হয়, ইন্তেকাল করে
জি,
অথবা কেউ অ্যাক্সিডেন্ট করলো, অথবা কেউ পারিবারিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা দেখি তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের পাশে ছুটে আসে। এর একটা কারণ হচ্ছে যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয়তার যে একটা সম্পর্ক দিয়েছেন পরস্পরের মধ্যে, এর একটা কিন্তু মহাব্বত কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে। আত্মীয়র মধ্যে কিন্তু আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর আত্মীয়, একটা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে হয়, আরেকটা হচ্ছে তারা আত্মীয় থাকে কিন্তু তাদের সাথে সরাসরি ওইভাবে রক্তের সম্পর্ক থাকে না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে
সমাজের মধ্যে দুই ক্যাটাগরির আত্মীয় থাকে। এক ক্যাটাগরির আত্মীয় হচ্ছে যারা স্বাবলম্বী থাকে, বিত্তবান থাকে, অবস্থা ভালো থাকে। আবার কিছু আত্মীয় স্বজন তাদের বিবাহক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একই আত্মীয়, দেখা যাচ্ছে একজন খুবই স্বাবলম্বী, একজন অসহায় দরিদ্র অবস্থায়,
আর্থিকভাবে কিছুটা মানে খারাপ আর কি,
খারাপ পরিস্থিতিতে থাকে। তো এই ক্ষেত্রে আপনার আমাদের একটা দায়িত্ব কর্তব্য হয়ে যায় তাদের দেখাশোনা করা। আর এই যে আপনার গরিব আত্মীয়দের খোঁজ খবর রাখা, গরিব আত্মীয়দেরকে সহযোগিতা করা, এটা কিন্তু নূর হোসেন ভাই আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকেও কিন্তু আমরা পাই। তবে শুরুতে ফার্স্ট সাহাবী রসুল শ্রেষ্ঠ সাহাবি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলার একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল করিমের আয়াতে মোবারকা নাযিল হয়েছে।
সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলার আপন খালাতো ভাই, যিনি একজন নিঃস্ব গরিব ছিলেন, কিন্তু বদরি সাহাবি ছিলেন। আপনার মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা, তার ফ্যামিলি, তার সমস্ত ব্যয়, তার খরচের দায়িত্ব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, পালন করতেন, বহন করতেন পুরো। কিন্তু ঘটনাক্রমে ইতিহাসে যে ঘটনাটা আপনি জানেন, মুনাফিকরা যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো প্রকারে যে অপবাদ যেটা লেপন করলো, অপবাদ দিল, ওই অপবাদের সাথে তাদের পক্ষ নিয়ে, তাদের পক্ষপাতিত্বের মধ্যে এই মিস্তাহ তিনি কি ছিলেন, তাদের পক্ষে নিয়েছিলেন।
আচ্ছা,
কিছু সময়ের জন্য। এই এটা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে তো তিনি খুবই দুঃখ পেলেন।
আচ্ছা,
যেহেতু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনাতে যখন মুনাফিকরা যখন ষড়যন্ত্র করলো, আপনার সমালোচনা করলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট পেয়েছে। যখন জানলো এই খালাতো ভাই হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের পক্ষপাতিত্ব নিয়েছে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি শপথ করলেন যে আজকে থেকে তার প্রতি যে দয়া ছিল সেটা আজকে থেকে আর হবে না। তিনি এক প্রকার শপথ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শপথের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের 18 পারা সূরা নূরের 22 নম্বর আয়াতে মোবারকা নাযিল করেন।
আচ্ছা,
এবং তারা যেন শপথ না করে, যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের প্রদান না করার, যে তারা যাতে করে কি না করে, আপনার শপথ না করে, যারা মর্যাদাবান সামর্থ্যবান, অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে না দেওয়ার, মিসকিনদেরকে না দেওয়ার, আল্লাহ তাআলার রাস্তায় যারা হিজরত করে তাদেরকে প্রদান করার না করার কি শপথ না করে, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয়।
আচ্ছা,
এবং দোষ ত্রুটির উপেক্ষা করে। তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু।
সুবহানাল্লাহ।
এই আয়াত মোবারকা যখন নাজিল হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়াত মোবারকা নাজিল হওয়ার সাথে সাথে তিনি কি করলেন, ওনার ওই শপথকে, নিয়তকে সাথে সাথে চেঞ্জ করলেন।
আচ্ছা,
কোনটা, যে উনি যে শপথ করলেন যে ওনার চাচাতো ভাইয়ের প্রতি তিনি যে দয়া করতেন, তার ব্যয়, তার খরচ দিতেন সদা, তিনি কি করলেন, সেখান থেকে তিনি ফিরে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয় আমার আশা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আর আমি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দয়া করতাম তা আমি কখনো বন্ধ করব না।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আজকে আপনাদেরকে যে ঘটনা বলবো সেটা হচ্ছে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমাদের দয়াল নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যখন শিশুরা, তো ছোট ছোট বাচ্চারা যখন অতিক্রম করত তখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বাভাবিকত ছোট বাচ্চাদেরকে ছোট শিশুদেরকে অনেক আদর মহব্বত করতেন। তো আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা আমল করি, কেননা যে আমাদেরও যারা ছোট ভাই রয়েছে তাদেরকে যেন আমরা আদর মহব্বত করি, তাদের সাথে যেন কোনো রাগারাগি বা এই ধরনের কাজ যেন আমরা না করি। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এই সময় যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যখন কিছু শিশু অতিক্রম করছিল, তখন সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিল যে ওই সকল ছোট শিশুদের মুখের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগিয়ে তাদেরকে আদর করতেন। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মুখের মধ্যে এক হাত লাগিয়ে আদর করতেন, আবার কারো মুখের মধ্যে দু হাত লাগিয়ে আদর করতেন। তো ওই যেটা যিনি এই কথাটা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার এক গালের উপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারক লাগিয়েছিলেন। তিনি যখন ছোট ছিলেন তখনকার কথা বলছেন এগুলা। তো ওই বর্ণনাকারী বলছেন যে ওই দিন থেকে, যেই দিন অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারক লাগিয়েছিল, ওই দিন ওই সময় থেকে তিনি বলছেন আমার যেই পাশে নূরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লেগেছে, ওই পাশটা আমার মুখের অন্য পাশের চাইতে অনেক সুন্দর অর্থাৎ বিউটিফুল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
হামদু নাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাঝে আমাদের জুনাইদ ভাই উপস্থিত হয়েছেন। শুরুতে আমরা জুনাইদ ভাই থেকে কালাম শ্রবণ করব।
Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam nayan tara rahme Muhammad moni prashanti name Muhammad sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. Allahu wallahu allahu 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 wallahu wallahu shab
দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রহ সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য।
ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলে কি এক বড়ি প্যারি কিতাব হে মিনহাজুল আবিদিন জি, اور اس میں عبادت کے درجے اور عبادت کے انداز اور ایک عبادت کا مزاج بیان کیا گیا ہے۔ اس میں اگر غور کریں نا تو ایک تو سب سے پہلے ہمیں یہ ہو کہ ہم عبادت کی طرف آنے کا مزاج اور انداز پائیں، اور پھر یہ کیسے ہو سکتا ہے جو آپ نے یہ سوال کیا، تو اس پر مجھے منہاج العابدین کی یہ بات یاد آ رہی تھی کہ جب تم عبادت کی طرف جانا چاہو تو اس کے لیے سب سے پہلی جو منزل آپ نے ارشاد فرمائی وہ توبہ ہے، توبہ کے ذریعے آگے بڑھے۔
سبحان اللہ،
کیونکہ گناہوں کی گندگی جو ہے نا وہ عبادت کی پاکیزگی کو پانے میں رکاوٹ ہے۔ یعنی کہتے ہیں نا کہ وہ ظلمت اور نور एक जगह जमा नहीं हो सकते, तो अंधेरा और रोशनी एक जगह जमा नहीं हो सकते। इबादत की रोशनी के लिए गुनाहों के अंधेरे से निकलना बहुत जरूरी है। ये समझिए कि उस कई सफहात का ये एक समरी है, निचोड़ी हूँ समझिए आप। और अब चूंकि सलमान भाई पहले से ही इबादत की तरफ हमारा रुझान या जहन होता नहीं है, हमने रमजान के फजाइल और इसमें यूं कर लो तो ये मिल जाएगा, यूं कर ये सुनते तो है, लेकिन ये वक्त आकर गुजर जाता है। अब चूंकि अब जैसे माह रमजान के रुखसत के बाद से लेकर माह रमजान के आने तक हमने अपने आप को इस इबादत के लिए तैयार कभी किया ही नहीं है, तो इस महीने के आते ही कोई इंसान के बदन में कोई ऐसा स्विच नहीं है, इल्ला ये कि अल्लाह ताला उसकी घड़ी में ही तबीयत को बदल दे अपनी कुदरत कामिला से, लम्हों में ही उसकी तबीयत बदल जाए, वो लम्हों में अपने बंदे को विलायत का ताज अता फरमा देता है, वो लम्हों में ही उसको सच्ची तौबा की तौफीक अता फरमा देता है, वो लम्हे भी क्या है उसके नजदीक होंगे, वो आन की आन कुन फयकुन, वो कहता है हो जा तो वो शे हो जाती है। ये अल्लाह की कुदरत का एक अपना टॉपिक है, लेकिन चूंकि हम इबादत की तरफ पहले से ही मायल या हम मतलब के वो होते नहीं है, ज्यादा माह रमजान के आते ही हमें जहन बनता है इसमें शायद हम गलत नहीं होते,
ठीक,
इसमें शायद हम झूठे नहीं होते
जी,
इसमें शायद हम मुनाफिकत या बददियानती पर मबनी बात नहीं कर रहे होते, हम वाकई सच सोच रहे होते हैं कि यार मैं अब रमजान शरीफ आ रहा है तो मैं ये करूंगा।
सही,
अच्छा थोड़ा सा स्टार्ट लेते हैं
जी,
थोड़ा सा हम स्टार्ट लेते हैं, आप इसको यूं समझिए, एक मिसाल दे रहा हूं कि दौड़ के मुकाबले हो रहे हो और एक शख्स की ना कोई प्रैक्टिस है, ना कोई मश्क है, ना कोई एक्सरसाइज है, और वो कहे कि मैं मतलब कि यार ये जो दौड़ रहे ना, मैं भी इनके दौड़ने वालों में शामिल, वो पवेलियन में बैठा हुआ एक आदमी है या देख रहा हुआ एक आदमी है,
सही,
और वो भी जोश और जज्बे में आकर मैदान में झमतो मार देगा,
सही,
कि मैं भी इनके साथ दौड़ूंगा, अच्छा वो दौड़ेगा भी, मगर ये 1 किलोमीटर भी नहीं दौड़ पाएगा, तो वो अपना सांस फुलाकर एक तरफ बैठा हुआ होगा,
सही,
और वो जो दौड़ रहे ना, ये दौड़ते ही चले जाएंगे, दौड़ते चले जाएंगे, दौड़ते ही चले जाएंगे,
अच्छी बात,
क्योंकि उनकी मश्क है, उनकी एक्सरसाइज है, उनकी रूटीन है,
प्रैक्टिस है,
वो प्रैक्टिस है,
सही,
हमारी ना रूटीन है, ना आदत है, ना प्रैक्टिस है, ना एक्सरसाइज है, हम थोड़ी देर के लिए इबादत की तरफ आते हैं और फिर हमारा दिल भर जाता है, यानी ये मैंने एक मिसाल ही दी थी दौड़ने के मुहावरा, हम ना सुधरे ना सुधरेंगे कसम खाइए,
ना महफूज फरमाए,
तो हमारी असल में चूंकि तबीयतें जो है ना वो इस तरफ है नहीं
जी,
जिसकी वजह से शायद हम जिसको आप कहते हैं इबादत
जी,
हम वो कर नहीं पाते।
आसुन एखन देखी बरकतमय रजनी अनुष्ठान किछु दृश्य, तर मध्य रमजानुल मुबारकर बरकतमय रजनीते नामाज ओ अन्यान्य इबादतेर फजिलत ओ गुरुत्वपूर्ण मसाइल বর্ণনা করা হয়েছে।
আজকের বিষয় যেহেতু ফয়জানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এটা জানার আগে আমাদের জানা উচিত সাহাবী কাকে বলে, কেন আমরা সাহাবি সম্পর্কে যদি না জানি বা সাহাবীর সংজ্ঞা যদি না জানি তাহলে ফয়জানে সাহাবা এটা হয়তো নাও বুঝতে
আসবে না
জি, তো আমরা এভাবে বুঝি সাহাবি কাকে বলা হয়, তো সাহাবির সংজ্ঞায় কিতাবের মধ্যে আসতেছে সাহাবি উনাকে বলা হয় যিনি ঈমানের সহিত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দিদার করেছেন,
সুবহানাল্লাহ,
এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ,
উনাকে সাহাবি বলে,
সাহাবি বলা হয়ে থাকে, আচ্ছা,
তো আর এই সাহাবির মর্যাদা এটা তো সাহাবির সংজ্ঞা, এখানে কিন্তু আরেকটা জিনিস খুব লক্ষণীয় সেটা হচ্ছে সাহাবির সংজ্ঞার মধ্যে এটা নাই যে সাহাবিকে এতগুলি নামাজ আদায় করতে হবে, এত ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এতবার কোরআনে মজিদ তিলাওয়াত করতে হবে বা কোরআনে করিম খতম করতে হবে, নফল ইবাদত এতগুলি করতে হবে, এগুলো কিন্তু বলা হচ্ছে না।
মানে কোনো পরিমাণ ইবাদতের এখানে উল্লেখ করা হয় না যে এত পরিমাণ ইবাদত করলে সাহাবী হতে পারবে,
এটা কোনো ইঙ্গিত নাই। সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার নবীকে ইমানের চোখে আমার নবীর দিদার করতে হবে, এবং ইমান সহকারে যদি উনি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে ওনার মর্যাদা সাহাবাই কেরামের দফতরে লেখা হয়ে যাবে, ইমান শর্ত।
আচ্ছা,
তো এই জন্য বলা হচ্ছে সাহাবাই কেরামের মকাম অনেক বেশি, কেন কেউ আমল করে সাহাবীর মর্যাদা লাভ করতে
পারবে না।
আমাদের এটা জানা উচিত, কেউ যদি বলে আমি অসংখ্য ইবাদত করেছি,
জি,
কিন্তু উনি যতই ইবাদত করুক সাহাবীর মকামটা অর্জন করতে
পারবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা একজন মানুষের সাথে কিভাবে অতপুত জড়িত এটা যদি দেখা যায়, এটা তো স্বাস্থ্যের জন্য যেভাবে ফায়দা,
হ্যাঁ
ঠিক ইমানের সাথে এটা সম্পর্ক। যেমন মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আছে এরকম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। তাহলে বোঝা যাচ্ছে এর গুরুত্ব কতটুকু ছিল। যেমন এর গুরুত্ব এতটুকু, ময়লা আবর্জনা অপরিষ্কার মানুষ একে অপরের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়, পরিবেশ দূষণ হয়, বিমারি জন্ম নেয়, বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়। এইভাবে যদি আপনি আরো নেন, যখন একজন মানুষ আরেকজন মানুষের মুসাফা করে বা মোলাকাত করে বা কুলাকুলি করে,
জি,
এই সুন্নত গুলো যদি আদায় করতে যায়, অপরিষ্কার শরীর হওয়ার কারণে, পোশাক হওয়ার কারণে যে মহাব্বতে সুন্নতটা পালন করতে যায় তার জন্য কি হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়। মানে এটা না করলে মনে ভালো হতো। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হায়াত মুবারক আসতেছে,
জি,
আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা অটোমেটিক খুশবু হয়ে যেত।
হ্যাঁ,
মানে জিজ্ঞাসা করা লাগতো না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে গেছে, মানে ওনার চলার যেদিকে গেছে ওই রাস্তাটা কি হয়ে যেত, খুশবুতে ভরে যেত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি মাত্রায় খুশবু ব্যবহার করতেন,
জি,
মানে বেশি খুশবু ইউজ করতেন। আমাদের কেমন হওয়ার চাই? দেখেন আমার নবীর শরীর মুবারকে না কোনোদিন মাছি বসার সুযোগ আছে, না মশা বসা, এগুলো বসে নাই। আর আমার নবীর আমাদের গাম যেটা আমাদের জোরে ধরে, এটা একদিন দুদিন ভর কি হয়ে যায়, দুর্গন্ধের কারণ হয়ে যায়, অনেক কাছে তো এক সপ্তাহ গোসল করে নাই।
আল্লাহু আকবার।
কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশবু, যাকে নবী বলা হয় আতুর সার খুশবু।
মাশাআল্লাহ, আমার কামাল ভাই সুন্দরভাবে কথাগুলো তুলে ধরেছেন, মূল বেসিক কথাগুলো চলে এসেছে। আমি ওনার সাথে কিছু অ্যাড করতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটার অনুবাদ কিছুটা এরকম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন আর কৃত পবিত্র সত্তাদেরকে ভালোবাসেন। আর কামাল ভাই মাশাআল্লাহ বলেছেন যে পবিত্রতা এটা হচ্ছে ইমানের অর্ধেক। আর একটা হাদিস শরীফ রয়েছে, আর নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের
অঙ্গ
অঙ্গ।
জি,
ইমানের অর্ধেক বলা হয়েছে, ইমানের অঙ্গ বলা হয়েছে, এবং ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয় বলা হয়েছে। আর একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা হচ্ছেন সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যটাকে ভালোবাসেন।
হ্যাঁ,
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
মালফুজাত আলা হযরত পেজ নম্বর 481 পর হে আরজ, হুজুর তকরিবে বিসমিল্লাহ কি কোই উমর শরআন মুকাররে? ইরশাদ ফরমায়া, শরআন কুছ মুকাররে নাহি, হ্যাঁ মশায়েখ কিরাম কি যাহা 4 বরস 4 মহিনে 4 দিন মুকাররে হে। তো ইয়ে রসমে বিসমিল্লাহ জো হে ইসকে তকরিবে বিসমিল্লাহ কে লিয়ে 4 সাল 4 মাহ 4 দিন এ বুজুর্গো কে ইয়া মুকাররে হে। মজিদ ফরমাতে হ্যায় হযরত খাজা কুতবুদ্দিন হক বদ্দিন বখতিয়ার কাকি رضی اللہ تعالیٰ عنہ کی عمر جس دن 4 برس 4 مہینے 4 دن کی ہوئی تقریب بسم اللہ مقرر ہوئی، لوگ بلائے گئے، حضرت خواجہ غریب نواز رضی اللہ تعالیٰ عنہ بھی تشریف فرما ہوئے. بسم اللہ پڑھانا چاہیے مگر الہام ہوا, یعنی ان کے دل میں ڈالا گیا کہ ٹھہرو, حمید الدین ناگوری رحمت اللہ علیہ آتے ہیں وہ پڑھائیں گے. ادھر ناگور میں قاضی حمید الدین ناگوری رحمت اللہ تعالیٰ علیہ کو الہام ہوا کہ جل جا میرے ایک بندے کو بسم اللہ پڑھا. تو حضرت قاضی حمید الدین ناگوری رحمت اللہ تعالیٰ علیہ فوراً تشریف لائے اور آپ سے یعنی خواجہ بختیار کاکی رحمت اللہ تعالیٰ علیہ سے فرمایا, صاحبزادے پڑھیے بسم اللہ الرحمن الرحیم. آپ نے پڑھا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اور شروع سے لے کر 15 پارے حفظ سنا دیے. حضرت قاضی صاحب اور خواجہ صاحب رحمہم اللہ نے فرمایا, صاحبزادے آگے پڑھیے. فرمایا میں نے اپنی ماں کے شکم یعنی پیٹ میں اتنے ہی سنے تھے اور اسی قدر ان کو یاد تھے وہ مجھے بھی یاد ہو گئے. سبحان اللہ, نے خواجہ قطب الدین بختیار کاکی رحمت اللہ علیہ نے مطلب اپنی ماں سے سن کر 15 پارے پیٹ میں یاد کر لیے تھے اور بسم اللہ کے ساتھ 15 پارے بھی سنا دیے. کیا شان ہے. تو اب یہ کہ 4 سال 4 ماہ 4 دن یہ بزرگوں کی پیروی کرتے ہوئے حسن رضا کو بھی رسم بسم اللہ پڑھتے ہوئے, ان کو آتی ہے ماشاء اللہ, تو ہم یہ باقاعدہ ایک تقریب. تو حسن رضا پڑھ بسم اللہ الرحمن الرحیم. ماشاء اللہ
سبحان اللہ مبارک حسن رضا. حسن رضا مبارک
لبیک
ماشاء اللہ.
بولو خیر مبارک
خیر مبارک
رمضان.